শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর 2017 সালে সেনা হামলার ঠিক আগে দেশটির পরিস্থিতি মোকাবেলায় পদ্ধতিগত ব্যর্থতার দায় স্বীকার করেছে জাতিসংঘ।
রয়েছে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
পশ্চিমবঙ্গের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আজ ভারতের লোকসভায় কংগ্রেসের দলনেতা নিযুক্ত হয়েছেন।
রয়েছে প্রতীক ওমরের রিপোর্ট।
বাংলাদেশের সড়কে প্রতিদিন গড়ে 7 জনের মৃত্যু হচ্ছে।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। হংকংয়ের বেজিং সমর্থক নেত্রী ক্যারি ল্যাম বিচারার্থে মূল চীন ভূখণ্ডের কাছে প্রত্যর্পণ সম্পর্কিত বিতর্কিত আইন কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকট ও অসন্তোষ পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তবে বিতর্কিত ওই আইন প্রস্তাবটির ব্যাপারে তাঁর গৃহীত কাজকর্ম তৎপরতার জন্য তাঁকে তাঁর পদ থেকে ছড়ে দাঁড়াতে হবে বলে প্রতিবাদীদের যে দাবি, সে দাবির কাছে নতি স্বীকার তিনি করেননি। ল্যাম সাংবাদিকদের বলেন, আইন প্রস্তাবটির মেয়াদ আসছে বছর জুলাইয়ে উত্তীর্ণ হওয়া অবধি এ নিয়ে আর কিছুই করা হবে না। তবে সেই একই সঙ্গে তিনি এও বলেছেন যে কার্যকালের মেয়াদ শেষ হওয়া অবধি বাদবাকি কাজকর্ম তিনি শেষ করে যেতেই চান। বলেন, আমি শুনেছি আপনাদের বক্তব্য, স্পষ্ট পরিষ্কার শুনেছি। ল্যাম বলেন, ওই আইন প্রস্তাব কেন্দ্রিক অধিকাংশের জন্যই ব্যক্তিগতভাবে তিনি দায় দায়িত্ব স্বীকার করছেন। বলেন, হংকংয়ের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ওই আইন প্রস্তাবটির বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা এ মাসে বারবারই তারা হংকংয়ে প্রতিবাদ সমাবেশে জমায়েত হন। সংগঠকেরা বলছেন, রবিবার দিন জমায়েত হয়েছিলেন 20 লক্ষ মানুষ। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গতকাল সোমবার প্রতিবাদ বিক্ষোভকারীদের প্রতি নতুন দফায় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন কিছু নতুন ফটো প্রকাশ করেছে যা কিনা তাদের কথায় এটাই প্রমাণ করে আরও পরিষ্কারভাবে যে গেল সপ্তাহে ওমান উপসাগরে দুটি বিদেশি তেল ট্যাঙ্কারের ওপর আঘাত ইরানি হেনেছিল। ওই ফটোতে দেখা যায়, যুক্তরাষ্ট্র যেমনটি কিনা ব্যাখ্যা করেছে, যে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জাপানি মালিকানাধীন তেল ট্যাঙ্কার কোকুকা ক্রেজিয়াসের পাশ থেকে বিস্ফোরিত হয়নি, এমনি একখানা মাইল তুলে নিচ্ছে। আরেকটি ফটোয় ওই মাইনটে যে স্থানটিতে সংযোজিত ছিল সেখানে রাখা অবস্থায় দেখা গিয়েছে। পত্রপত্রিকায় প্রকাশিত ছবিতে ফটোয় নরওয়ের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কার অগ্নি প্রজ্বলিত অবস্থায় দেখা গিয়েছে। কালো কুণ্ডলি পাকানো ধোঁয়া আকাশ পানে উঠতে দেখা গিয়েছে। ইরান এ হামলার দায়িত্ব অস্বীকার করেছে, অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তারা। সাবেক মিশরীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি দেশটির প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত রাষ্ট্রপ্রধান, যিনি কিনা পরবর্তী সময়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, নাটকীয়ভাবে পড়ে গিয়ে মারা যান সোমবার কায়রোর আদালত কক্ষে। তাঁকে আজ মঙ্গলবার সমাহিত করা হয়েছে। মোরসির উকিল পক্ষের জনৈক সদস্য বলেছেন, কায়রোর তোরা বন্দিশালায় তাঁর পরিবারের সদস্যবর্গ নামাজে জানাজায় অংশ নিয়েছেন। তারপর মিশরীয় রাজধানীর পূব প্রান্তের নাসের সিটির এক গোরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়। মোরসির পুত্র আহমেদ জানান, মোরসিকে তাঁর নিজ আবাসভূমি শারকিয়া প্রদেশের পারিবারিক গোরস্থানে দাফনের অনুমতি আরক্ষা বাহিনী দেয়নি। কর্মকর্তারা বলছেন, 67 বছর বয়সী মোরসি গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত কায়রোর আদালত এজলাসে বক্তব্য পেশ করছিলেনই মাত্র, যখন কিনা হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান, তাঁর মৃত্যু হয় তার পরপরই। বলা হয়, মোরসি কাচের ঘেরাটোপ থেকে বক্তব্য পেশ করছিলেন মিনিট পাঁচেক ধরে, ঠিক তখনই হঠাৎ ঢলে পড়ে মারা যান তিনি, দৃশ্যত হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে। দীর্ঘদিন যাবৎ ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড গ্রুপের শীর্ষ এক নেতা মোরসি প্রেসিডেন্ট পদ থেকে গদিচ্যুত হয়েছিলেন 2013 সালে তাঁর শাসনের বিরুদ্ধে গণরোষ চালিয়ে ওঠবার সময়। মিশরের সামরিক বাহিনী তাঁকে গদি থেকে উৎখাত করেছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের ওপর 2017 সালে সেনা হামলা ঠিক আগে দেশটির পরিস্থিতি মোকাবেলায় পদ্ধতিগত ব্যর্থতার দায় দায়িত্ব স্বীকার করেছে জাতিসংঘ, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে।
বিশ্ব সংস্থার এক আভ্যন্তরীণ প্রতিবেদনে এমন বক্তব্য দিয়ে বলা হয়েছে, সংকটকালে নিরাপত্তা পরিষদের সমর্থন না পাওয়ায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে নৃশংস সেনা অভিযানের কারণে দেশটি থেকে 7,40,000-এর বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। 2010 থেকে 2018 সাল পর্যন্ত মিয়ানমারে জাতিসংঘের ভূমিকা নিয়ে পর্যালোচনা করতে গুয়েতামালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গার্ড রোজেনথালকে এবছরের শুরুতে নিয়োগ দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রুজান্থাল সোমবার 34 পাতার একটি পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছেন, যাতে বলা হয়েছে কোন নির্দিষ্ট পরিকল্পনা না করে খাপছাড়া কৌশল অবলম্বন করায় মিয়ানমারের পরিস্থিতি মোকাবেলা করার সুযোগ হারিয়েছে জাতিসংঘ। এতে আরো বলা হয়, সামগ্রিকভাবে জাতিসংঘের দায়িত্ব ছিল সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলা করা, কিন্তু সে কাজে প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ হয়েছে সংস্থাটি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারত সংসদের লোকসভায় কংগ্রেস দলের দলনেতা নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাংসদ অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
সাধারণ নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস দলের শোচনীয় ফলের দায় মাথায় নিয়ে রাহুল গান্ধী যেমন দলীয় সভাপতির পদ ছাড়তে চাইছেন, তেমন লোকসভায় একক বৃহত্তম বিরোধী দলনেতা হতেও তিনি নারাজ। গত কয়েকদিনের চেষ্টায় তাঁকে কিছুতেই রাজি করাতে না পেরে আজ মঙ্গলবার লোকসভা অধিবেশনের দ্বিতীয় দিনে কংগ্রেস ওই পদে পশ্চিমবঙ্গের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরীর নাম ঘোষণা করেছেন। গতকাল লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ চলার সময় শাসক দল বিজেপির সদস্যরা জয় শ্রী রাম ধ্বনি দিয়েছেন। তাই শুনে অমরাবতীর নির্দল সদস্য নবনীত রানা আপত্তি জানিয়ে বলেছিলেন, সংসদ ভবন ভগবানের নাম নেওয়ার জায়গা নয়, তার জন্য মন্দির আছে। আজ মঙ্গলবারও তারা মজলিস এ ইত্তাহেদুল মুসলিমিন দলের সভাপতি আসাউদ্দিন ওয়াইসি শপথ নেওয়ার সময় জয় শ্রীরাম ধ্বনি তোলেন। ওয়াইসি সঙ্গে সঙ্গে জবাব দেন জয় ভীম, জয় মিম, তকবীর আল্লাহু আকবর, জয় হিন্দ বলে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন যে তারই প্রারম্ভিক ঘোষণা উচ্চারিত উচ্চকিত হবার কথা আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় সন্ধে থেকে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো হতে। বহুত আগে হতেই তাঁর কট্টর সমর্থকেরা জুতসই জায়গা দখলের প্রয়াসে গিয়ে জমায়েত হয়েছেন অ্যামওয়ে সেন্টারের বাইরে। ওখান থেকেই এ ঘোষণা জারি করা হবে আনুষ্ঠানিকভাবে। জমায়েত লোকজনের কেউ কেউ বলছেন, সেই কাক ভোরের আলো ফুটে উঠবার আগে ভাগেই তাঁরা গিয়ে হাজির হয়েছেন ওখানটাতে, লোটাকম্বল হাতে, তাঁবু, লন চেয়ার, মুখরোচক খাবার দাবার আর কুলার ভর্তি কম্বল পানীয় নিয়ে মানুষজন জড়গেড়ে বসে গিয়েছেন ওইখানকারই আশপাশের জায়গাগুলোতে সেই সোমবারের রাত পেরুনের সময় থেকেই। অনেকেই বলছেন যে ট্রাম্পের অনুসৃত অর্থনীতি, অভিবাসন দিক নির্দেশনা, এ সব কিছুই তাদেরকে ট্রাম্পের সমর্থনে উদ্বুদ্ধ করেছে। এদের মধ্যে কেউ কেউ আবার নবীন বয়সী ভোটারও রয়েছে, ভোট দেবে 2020-এ এই প্রথমবারের মতো। তবে সবাই যে ওখানটায় ট্রাম্পেরই সমর্থক তাও কিন্তু নয়। ফ্লোরিডা ডেমোক্র্যাটিক হিসপ্যানিক ককাসের মায়ামি চ্যাপ্টার মায়ামি থেকে অরল্যান্ডো পানে মোটর শোভাযাত্রা নিয়ে ট্রাম্পের বিরোধিতা ঘোষণা করতেও ওদিক পানে যাওয়ার পরিকল্পনা করেছে। আফগানিস্তানের এক শীর্ষ কর্তা ব্যক্তি বলেছেন যে সারাদিনে গড়ে অন্তত 30 জনের মৃত্যু হয় সন্ত্রাসী লড়াইয়ে গোটা দেশওয়ারি হিসেবে। এ থেকে এটাই প্রতীয়মান হয় যে দেশটিতে 17 বছরের সংঘাত ক্রমশ দীর্ঘায়িতই হয়ে চলেছে। আফগান জাতীয় নিরাপত্তা পরামর্শক হামদুল্লাহ মোহিব রাশিয়ায় আন্তর্জাতিক এক নিরাপত্তা সম্মেলনে প্রদত্ত বক্তৃতায় এভাবেই সন্ত্রাসের এহেন দুর্বৃত্তায়ন রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনী এবং সেই সঙ্গে আমেরিকার শরিক পক্ষগুলো মিলে সংঘাত বিক্ষুব্ধ দেশটিতে মাথা চাড়া দিয়ে ওঠা তালেবান দুর্বৃত্তদের সঙ্গে লড়ছে ইসলামপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে। চীনে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলবর্তী সিচুয়ান প্রদেশে কড়া মাপের দুটো ভূমিকম্প হয়েছে, যাতে কিনা মৃতের সংখ্যা এখনও অবধি কম হল 12 গিয়ে দাঁড়িয়েছে। ভূমিকম্পে দুটি আঘাত হানে সোমবার দিন, এতে জখম হয়েছে 112 জনের মতো মানুষ। কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে, এ দুই ভূমিকম্পের উৎসস্থল ছিল সিচুয়ান প্রদেশের গ্রাম এলাকায় অবস্থিত জনবসতি চাংনিংয়ে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের হিসেব মতে 5.9 মাত্রার ভূকম্পনের পরপরই হয়েছে দ্বিতীয় 5.2 মাত্রার ভূকম্পনটি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারে বলা হয়েছে, কিছু কিছু লোককে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে টেনে তুলেছে। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছে আদালত। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরও 2টি মামলায় জামিন পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় মানহানির দুই মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছেন আদালত। খালেদার বিরুদ্ধে চালু হওয়া 37টি মামলার মধ্যে 35টিতে এই জামিন হয়েছে। তার আইনজীবীরা বলছেন খালেদার মুক্তি পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সরকারি কৌশলীরা বলছেন আইনি লড়াইয়ে তিনি জিতে গেলে সরকারের এখানে কিছু করার নেই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট এই 2টি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে রয়েছেন। উল্লেখ্য যে এই 2 মামলায় খালেদার 17 বছরের কারাদণ্ড হয়েছে। 16 মাস যাবৎ খালেদা কারাগারে রয়েছেন। খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে জামিন শুনানির আবেদন করা হয়েছে, কিন্তু আদালত বলে দিয়েছেন নিম্ন আদালত থেকে নথি আসার পর জামিন শুনানি হবে।
তো আমরা আশা করতেছি চলতি মাস অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেগম খালেদা জিয়া যদি আইন তার নিজস্ব গতিতে চলে এবং সরকার ইন্টারফেয়ার না করেন উনি ওনার প্রত্যেকটা মামলায় জামিন পাবেন এবং বের হয়ে আসবেন।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন খালেদা জিয়ার মুক্তি পাওয়ার বিষয়টি নির্ভর করছে আদালতের উপর। তিনি বলেন বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আজকের জামিন তার একটি দৃষ্টান্ত। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অন্তত 300টি লোকসভা কেন্দ্রে ইভিএম কারচুপি হয়েছে। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তিনি এ অভিযোগ করেন। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
প্রত্যেকটি কেন্দ্রের কম বেশি 30% বুথে ইভিএম খারাপ ছিল, তার দাবি এটি ষড়যন্ত্র ছিল। পুরনো ইভিএম বদলে যে নতুন মেশিন আনা হয়েছে তাতে মকপোল হয়নি, আগে থেকেই নাকি ভোট দেওয়া ছিল। কারো কাছ থেকে টাকা নিয়ে থাকলে ফেরত দিন, কাউন্সিলরদের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে আগামী পঞ্চায়েত নির্বাচনে ব্যালট পেপারে ভোট করানো হবে বলেও জানান তিনি। তিনি বলেন মিউনিসিপ্যালিটি নির্বাচনও দেখে নেব, আমি পারলে যাব। পঞ্চায়েত নির্বাচনে ম্যান টু ম্যান টিকিট দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি বলেন লড়তে হলে ফেস করতে শিখুন, এলাকায় ঘুরে দাঁড়ান। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় গত 10 বছরে 15,526 জন মানুষ মারা গেছেন। সড়ক দুর্ঘটনার মূল কারণ এবং এর সমাধানের উপায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে রিপোর্ট করেছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।
বাংলাদেশের সড়কে প্রতিদিন গড়ে 7 জনের মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর মিছিলে গত 10 বছরে যোগ হয়েছে 25,526 জন মানুষ, আহতের সংখ্যা প্রায় 20,000। গেল ঈদ যাত্রায় 3 জুন থেকে 11 জুন পর্যন্ত সড়ক মহাসড়কে 232টি দুর্ঘটনায় নিহত হয়েছে 273 জন, আহত হয়েছে 849 জন। সড়কে নিয়মিত দুর্ঘটনার মূল কারণগুলো নিয়ে কথা বলছিলাম উত্তরাঞ্চলের অন্যতম পরিবহন ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দের সাথে।
দুর্ঘটনা কিন্তু ঘটবেই, কারণ আকাশেও দুর্ঘটনা ঘটে, জলপথে দুর্ঘটনা ঘটে, আর পথে তো ঘটবেই। কিন্তু আমাদের এখানে মানে দুর্ঘটনার মূল কারণগুলি আমরা চিহ্নিত করতে পারি নাই, এই কারণে আমাদের এখানে এটা বেশি ঘটতেছে। যেরকম আমি বলি আমাদের উত্তরবঙ্গ থেকে পোলট্রি যে প্রতিদিন 150-200 গাড়ি যায় ঢাকায়, এটার সরকারি কোনো অনুমোদন নাই। যে পোলট্রির গাড়িতে পোলট্রিটা যাবে সেটার কোনো অনুমোদন নাই এবং তার কোনো ডিজাইন নাই, যার কারণে যত্রতত্র চায়না থেকে যে ছোট ছোট গাড়িগুলো আসে এই গাড়িগুলোকে মুরগি তুলে দিয়ে এই গাড়িটা নির্দিষ্ট সময়ে কাউরান বাজার পৌঁছতে হবে। যদি না পৌঁছে তাহলে এক একটা মালিকের 7-8 লক্ষ টাকা লস হবে এবং ড্রাইভার ভাড়াটা পাবে না, যার কারণে ড্রাইভার কোনো রকম নিয়ম শৃঙ্খলা না মেনে গাড়িটা চালায়। এই গাড়িটা চালাতে যায় ওদের মধ্যে তখন রাস্তার মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি হয়, বিভিন্ন সময় ওই গাড়িটা পাস হয়ে গেল কিন্তু পিছনের যে গাড়িটা এটা যা দুর্ঘটনায় পতিত হয়ে গেল। আরেকটি কারণ আমি বলি, উত্তরবঙ্গ থেকে সরাসরি চট্টগ্রামে কাঁচামাল যায়, এই কাঁচামালটারও কিন্তু একই সিস্টেম, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু চিটাগাং পৌঁছতে হবে, এই নির্দিষ্ট সময়ে চিটাগাং না পৌঁছলে এই মালগুলি নষ্ট হয়ে যায়। এই যে দুটা আইটেম বললাম আমি, এই দুটা আইটেম যখন নির্দিষ্ট সময়ে পৌঁছাতে চিন্তা করে ড্রাইভার যখন গাড়ি চালায়, প্রতিমধ্যে পুলিশ কর্মকর্তা বা সার্জেন্ট বা ট্রাফিক গাড়িটা ধরে কাগজপত্র চেকিংয়ের নামে একটা হয়রানির মধ্যে ফেলে দেয়, এই সময়টা লস খায়, আরও ড্রাইভারের মাথা খারাপ হয়ে যায়, তখন ড্রাইভার আরও দ্রুত গতিতে গাড়ি চালায়। গাড়ি চালাতে গিয়ে কিন্তু এই দুটা আইটেমের গাড়ি যদি রাস্তায় যদি নিয়ন্ত্রিতভাবে চলে তাহলে কিন্তু অন্যান্য গাড়ি অটো নিয়ন্ত্রিত হয়ে যাবে।
সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে কি ধরনের পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন?
টেকনিক্যাল সাপোর্টটা অনেক বেশি সারা পৃথিবীতে। যদি সরকার মনে করে যে প্রতিটা গাড়িতে ডিভাইস থাকবে, কোনো গাড়ি 40 মাইল স্পিডের উপরে উঠতে পারবে না, যদি ওঠে সঙ্গে সঙ্গে অটো ফাইন তার নামে হয়ে যাবে, তাহলে আমার কাছে একটা ডকুমেন্টস থাকবে, কারণ এখন গাড়ি কত মাইল স্পিডে যাচ্ছে, গাড়িটা কোথায় আছে 30 সেকেন্ড পর পর আমি আপলোড পাচ্ছি, এখন আমি গাড়িকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এ কথা বললে তো হবে না। এ কথা বলা মানে নিজের ব্যর্থতাকে তুলে ধরা, এটা কোনো ব্যাপারই না। আমরা যদি 7 সমুদ্র 13 নদী পার থেকে জঙ্গি ধরতে পারি, আমরা যদি 7 গোড়ের নিচ থেকে জঙ্গিকে বের করতে পারি, আর যে গাড়িটা রোডে চলতেছে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এটা একটা মানে ভ্রান্ত কথা ছাড়া কিছুই না। যেরকম আমি বলতেছি যে বিআরটিএ গাড়ি নিয়ন্ত্রণ করবে, গাড়ির ভাঙ্গা থাক, ফিটনেস কম থাক, গাড়ির জোরে চলবে না আস্তে চলবে, গাড়ির কি হবে না হবে এটা নিয়ন্ত্রণ করবে বিআরটিএ। বিআরটিএ এটা নিয়ন্ত্রণ না করে করে হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশকে রাখা হয়েছে নিরাপত্তার কারণে, হাইওয়ে পুলিশ আমার কাগজ চেক করবে, একজন সার্জেন্ট আমার কাগজ চেক করবে, একজন থানার দারোগা আমার গাড়ির কাগজ চেক করবে, আর চেক করা মানেই বুঝতেছেন যে ড্রাইভারের যে ইনকামটা সেই ইনকামের উপর ভাগ বসানো।
বিষয়টি নিয়ে কথা বলছিলাম বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাথে।
মূল কারণগুলো হচ্ছে ওভারটেকিং, ওভারস্পিড, তারপর হচ্ছে অদক্ষ ড্রাইভার, যে ধরনের ড্রাইভার থাকা দরকার দেখা গেছে হেলপারে গাড়ি চালাচ্ছে, ফিটনেসহীন গাড়ি, অনেক গাড়ি আছে যেগুলো ফিটনেস নাই, তারপর হচ্ছে ওভারলোডের গাড়ি, জনগণের অসচেতনতা, এবং রাস্তায় অনেক সময় রাস্তা যে ধরনের হওয়া উচিত অনেক সময় রাস্তার প্রতিবন্ধকতা থাকে বা রাস্তা নষ্ট থাকে, খানাখন্দক থাকে বা বিভিন্ন সাইন যেগুলো থাকে সেগুলা প্রপারলি ডিভাইডার আছে, ডিভাইডারের মার্কিং করা সাদা লাল মার্কিং করা আছে, কালারটা উঠে গেছে, সেক্ষেত্রে তখন ডিভাইডার না দেখে অনেক সময় এখানে গাড়ি উঠে যায়।
সড়ক দুর্ঘটনার কারণ এবং সমাধানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বগুড়া সার্কেলের সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন ভয়েস অব আমেরিকাকে বলেন,
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ আসলে অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ যেটা সেটা হলো ওভার স্পিড, এটা 1 নম্বর কারণ চিহ্নিত করা হয়েছে, তারপর ওভারলোডিং এবং বিপজ্জনক ওভারটেকিং, এই 3টে কারণই মানে প্রধান। তারপরে আছে যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি, রাস্তাও প্রশস্ত, রাস্তার ত্রুটিযুক্ত রাস্তা, এটা একটা অন্যতম কারণ। আর আমাদের দেশে আসলে আমরা ড্রাইভারদের নিয়ে পেশাদার চালক যারা তাদের কিন্তু বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকি, যেমন বগুড়াতে আমরা গত অর্থ বছরে প্রায় 2200 মতো দিয়ে আসছি পেশাদার চালককে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ, তা এটা যদি সারা দেশে যদি ভালোভাবে প্রশিক্ষণটা কার্যক্রম নেওয়া হয় সেটা থেকে দুর্ঘটনা হ্রাস পাবে এটা অবশ্যই বলা যায়। আর পথচারীদের আমরা বিভিন্ন তথ্য সূত্রে জানতে পারি যে বাংলাদেশে প্রায় দুর্ঘটনা 54% হয় পথচারীর মাধ্যমে, কাজে এই বিষয়ে পথচারীদেরকে তো সচেতনতার আওতায় আনতে হবে, সেজন্য সংশ্লিষ্ট অনেক এনজিও, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং আমরা যারা বিআরটিএ প্রশাসন আছি প্রশাসনের সঙ্গে
সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার দাবি সাধারণ মানুষের, সড়ক হোক নিরাপদ, যাত্রা হোক আনন্দের। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বর্তমানে সারা বিশ্বের শহরগুলি একটি বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছে, আর তা হল বাসস্থান অর্থাৎ থাকার জায়গার অভাব। সম্প্রতি 31 মে জাতিসংঘের হ্যাবিটেট অ্যাসেম্বলিতে দুজন উদ্ভাবক উপস্থিত ছিলেন, যারা এই সমস্যা সমাধানের কিছু পথ দেখাতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতার একটি প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
বর্তমানে সারা বিশ্বের শহরগুলি একটি বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছে, আর তা হল বাসস্থান অর্থাৎ থাকার জায়গার অভাব। সম্প্রতি 31 মে অনুষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের আয়োজিত হ্যাবিটেট অ্যাসেম্বলি। এই সম্মেলনে দুজন উদ্ভাবক উপস্থিত ছিলেন, যারা এই সমস্যা সমাধানের কিছু পথ দেখাতে সক্ষম হয়েছেন। ভামসি গাড্ডাম হলেন গিয়ে ভারতের ভিসাকা ইন্ডাস্ট্রিজ সংস্থাটির কার্যনির্বাহী পরিচালক। তিনি একটি বাড়ি তৈরি করেছেন যার ছাদ হলো গিয়ে সোলার রুফ অর্থাৎ সৌর ছাদ, এবং তার বক্তব্য হলো এই যে এই উদ্ভাবন কিন্তু বিশ্বব্যাপী বাড়িঘরের যে সংকট চলছে তার মোকাবিলায় কিছুটা সহায়তা করবে। তিনি বলেন,
So all of this is the cement boards itself and the roof that we have here is as simple as this. We have the first of its kind solar roof wherein the solar components are infused with our roofing product.
এই প্রথম আমরা একটি সৌর ছাদ তৈরি করেছি, এবং এই যে বাড়িটি আপনি দেখছেন তার সমস্ত উপাদানগুলি সিমেন্ট বোর্ড দিয়ে তৈরি হয়েছে। আমরা এই যে সৌর ছাদ তৈরি করেছি তার আয়ু কিন্তু প্রায় 50 বছর, এবং এগুলি যে সৌর প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে সেটি কিন্তু 25 বছর অবধি ভালোভাবে কাজ করতে সক্ষম হবে। হ্যাবিটেট অ্যাসেম্বলি সম্মেলনে 3000 জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন, এবং ভামসি গাড্ডাম হলেন গিয়ে তাদেরই একজন। শহরের হাউজিং অর্থাৎ বাড়িঘরের সমস্যার কিভাবে উন্নতি করা যায় তারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এই সম্মেলনে জাতিসংঘ এক সতর্কবার্তা জারি করে বলেছে যে প্রযুক্তিগতভাবে উন্নত বাড়িঘর যদি এখনই তৈরি করা না যায় তাহলে কিন্তু আফ্রিকা মহাদেশটি এক বিরাট বাড়িঘর সংক্রান্ত সংকটের মুখোমুখি হতে চলেছে। মিস্টার ভামসি গাড্ডাম বলেন যে মানুষ এই ধরনের সৌর ছাদযুক্ত বাড়ির খরচ বহন করতে পারবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। তিনি আরও বলেন যে এই যে বাড়ির মডেল সেটি কিন্তু বিশেষভাবে তৈরি সিমেন্ট বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, এবং যেটিকে নির্মাণ শিল্পে কাঠের বিকল্প হিসেবেও ধরা যেতে পারে। এটি তৈরি করতে কিন্তু খরচ হবে মাত্র $6,000। এছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন বেলজিয়াম দেশীয় অধ্যক্ষ ডক্টর মাইকেল লুটস। ট্রাইডেল হাউস নামে একটি বাড়ির বিবরণ তিনি সবাইকে দিচ্ছিলেন। এই বাড়িটি একটি ত্রিকোণাকার বাড়ি, এবং অনেক গাছগাছালি বাড়িটির চতুর্দিকে এমনভাবে ঝুলে রয়েছে যে দেখে মনে হয় যেন ঝুলন্ত বাগান দিয়ে তৈরি হয়েছে এই বাড়িটি। ডক্টর লুটস বলেন এই মডেলটি একটি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সহযোগে তৈরি করা হয়েছে। জাতিসংঘ দরিদ্রতার অবসান এবং বিশ্বব্যাপী সমতা নিশ্চিত করার জন্য যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে তাতে উন্নয়নের জন্য 17টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন,
It's a kind of house which is in fact a food and income producing house. So the house is built on extremely durable water tanks, 18 cubic meters, who collects all the water.
আমরা এই যে বাড়িটি তৈরি করেছি সেটি কিন্তু আসলে হলো গিয়ে খাদ্য এবং আয় উৎপাদক ঘর, এবং এই ঘরটি কিন্তু যথেষ্ট টেকসইভাবে তৈরি করা হয়েছে। এই বাড়িটিতে কতগুলি জলের ট্যাঙ্ক রয়েছে যেগুলি বৃষ্টির সময় যথেষ্ট জল সংগ্রহ করে রাখবে, এবং তারপরে শাকসবজি এবং ফলমূল চাষ করার জন্য সেই জলকে কাজেও ব্যবহার করা যাবে। এই চাষের জন্য সারা বছর ধরে যে জলের প্রয়োজন হয় ট্যাঙ্কগুলিতে সংগৃহীত বৃষ্টির জলই কিন্তু তার চাহিদা পূরণ করবে। ডক্টর লুটস ইতিমধ্যে ইথিওপিয়া সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন যাতে করে এই প্রচেষ্টাকে শিল্প পর্যায়ের অন্তর্ভুক্ত করা যায়। এর কারণ হলো এই যে এই চুক্তি স্বাক্ষরের ফলে পূর্ব আফ্রিকান দেশগুলিতে যাতে প্রযুক্তির গ্রহণ আরও সহজ করা যায় তারই চেষ্টা করা।
দীর্ঘ তপ্ত গ্রীষ্মের পরে বর্ষার জন্যে বাঙালি তৃষিত চাতকের মতো অপেক্ষা করে থাকে। বৈশাখ জ্যৈষ্ঠের খরতাপে মাটি যখন ফেটে চৌচির, নদী নালা যায় শুকিয়ে, ঠিক সেই সময় সজল ঘন মেঘ বয়ে নিয়ে আষাঢ় মাস আসে, আসে বর্ষণ মুখরিত শ্রাবণ ভাদ্র, ধরণী শান্তি পায়। এই আষাঢ় দিবসে আমরা আজ আবাহন করছি বহু আকাঙ্ক্ষিত বর্ষা ঋতুকে রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের গানে ও কবিতায়। বর্ষবরণ অনুষ্ঠানটি পরিবেশন করছেন দীপঙ্কর চক্রবর্তী, গানে দেবপ্রিয় দেবব্রত বিশ্বাস, অদিতি মহসিন, ফেরদৌস আরা, হৈমন্তী শুক্লা, পীযূষ কান্তি সরকার ও হেমন্ত মুখোপাধ্যায়।
বহু যুগের ওপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে, ঝড় ঝড় বর্ষণে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো।
বহু যুগের ওপার থেকে আষাঢ় এলো, আবার স্মৃতির ঝাঁপি বয়ে এলোমেলো হাওয়ায় ভিজে মাটির গন্ধের সঙ্গে আরো একটি অজানা সুগন্ধ আনমনা করে দিয়ে যায়। কলেজ থেকে বেরোতে বেরোতে সেদিন সন্ধ্যা হয়ে গেছিল, নাকি ঘন মেঘের ভ্রুকুটিতে বিকেলেই সন্ধ্যা ভ্রম হয়েছিল, এতদিন পরে আর মনে নেই। হঠাৎ টুপটাপ জলের ফোঁটা, তার কয়েক মুহূর্তের মধ্যে আকাশ ভাঙা বৃষ্টি, বাসস্টপের শেডের তলায় লোক ঢুকেই চলেছে, ছেলেটি ধাক্কা খেয়ে বাইরে, কয়েক পা দূরে একটা বন্ধ দোকানের সামনে একটি মেয়ে কোনো মতে দাঁড়িয়ে, ছেলেটিও এক দৌড়ে সেখানে, দুজনেই আধ ভেজা। মেয়েটির ব্যাগ থেকে বেরোলো একটি ত্রিভঙ্গ ছাতা, কোনো কথা নয়, শুধু হাসিতে আমন্ত্রণ। অতটুকু ছাতার তলায় দুজন, অগত্যা। তখনই নাকে এলো মেয়েটির বেনি বাঁধা ভেজা চুল থেকে সেই সুগন্ধ, ভেজা চুল নাকি শরীর থেকে। ছেলেটি প্রাণ নিল, প্রাণ ভরে গেঁথে নিল মনে সেই ঘ্রাণ। তারপর তারও অনেক পরে বৃষ্টি থামল, তখনও কোনো কথা নয়, শুধু লাজুক হাসি, নত চোখ একটু দ্বিধা দুজন দুদিকে। তখন মুঠোফোন ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু ভালো লাগা ছিল, লজ্জাও ছিল, তাই কেউ কারো নাম জিজ্ঞেস করতে পারেনি, এমনকি সেই সুগন্ধিটির নামও জানা হয়নি। বাড়ি ফিরে ছেলেটি ক্যালেন্ডারে ডাক দিতে গিয়ে দেখে সেদিন পয়লা আষাঢ়, বর্ষারম্ভ। সেই মুখ, সেই গন্ধ আজও আষাঢ় মাসের প্রথম দিনটিতে তাকে স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন করে রাখে। ঘুম ভাঙার পর থেকেই জয় গোস্বামী সেই দুটি লাইনের মতো, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর। দীর্ঘ তপ্ত গ্রীষ্মের পরে বর্ষার আগমনে শরীর মন যে পুলকিত হয়ে ওঠে, তার বর্ণনা দিয়েছেন কাজী নজরুল ইসলাম। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘম আশ্লিষ্ট সানুং বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ম দদর্শ। বিরহের ঋতু বর্ষা। রামগিরি পর্বত শৃঙ্গে নির্বাসিত বিরহী যক্ষ তার প্রিয়ার কথা মনে করে কাতর। নববর্ষার প্রথম দিনটিতে আকাশে বিপুলাকায় হস্তি সদৃশ মেঘটিকে দেখে যক্ষ তাকেই দূত করে পাঠাচ্ছে অলকাপুরীতে একাকী প্রিয়ার কাছে তার তৃষিত হৃদয়ের বার্তা নিয়ে। বর্ষার অপূর্ব রূপ আর বিরহের বাণী দিয়েই রচিত কবি কালিদাসের অমর কাব্য মেঘদূত। দুটি অধ্যায়ে পূর্ব মেঘ উত্তর মেঘ কালিদাস লিখেছেন, ঘোর বর্ষায় প্রিয়া কণ্ঠলগ্না হয়ে থাকলেও মন উতলা হয়ে থাকে, সুতরাং বিরহীরই যন্ত্রণা সহজেই অনুমেয়। সহস্র বছর পরে আরেক কবি তার উল্লেখ করেছেন কালিদাসের এবং মেঘদূতের বহুবার বহুভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কবিবর কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত মেঘমন্দ্র শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। বর্ষা নাকি কবিদের প্রিয় ঋতু ভাবতে ভালো লাগে, কিন্তু কই, রবীন্দ্রনাথ যেমন তার জন্মমাস বৈশাখের সঙ্গে সঙ্গে সমগ্র গ্রীষ্মকালকে নানা রূপে তুলে ধরেছেন, তেমনই ভালোবাসার সঙ্গে এঁকেছেন তাপদগ্ধ গ্রীষ্ম শেষে বর্ষার সজল স্নিগ্ধ রূপ। পরবর্তী কবিরা কোচিত বর্ষাকে ছুঁয়ে গিয়েছেন, তাকে আদর করে আলিঙ্গন করেছেন কদাচিত। তার একটা কারণ হয়তো শান্তিনিকেতনের বিস্তীর্ণ প্রান্তর জুড়ে বৃষ্টি, অবাধ আকাশে ঘন মেঘের সঞ্চরণ, লাল কাঁকুরে মাটিতে বৃষ্টির ছমছম শব্দ, খোয়াইয়ের গাভে জলধারা কবিকে মুগ্ধ করেছে।
বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল যন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল যন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীলরঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর, হে গম্ভীর গম্ভীর।
আমরা নাগরিকরা বাদল দিনের প্রথম কদম ফুল দেখতে পাই না, ঘোর বর্ষায় গঙ্গার গৈরিক জলে ঝাঁক বেঁধে আসা রূপলি ইলিশের ঝিকিয়ে ওঠা দেখি না, দেখি শুধু জমে থাকা জল কাদা, পাই নোংরার দুর্গন্ধ। কেজো শহুরে মানুষের কাছে বর্ষা তাই কর্মনাশা বিরক্তিকর। নাগরিক কবিরাও শহুরে বৃষ্টির অসুন্দর তাণ্ডবে বিরক্ত। কবি শক্তি চট্টোপাধ্যায় যেমন লিখেছেন, চাইনি হঠাৎ বৃষ্টি টগবগিয়ে ঘোড়ার খুরের মতো বাজল টিন শেডে, রান্ধ্রায় ছড়িয়ে পড়ল ফুল, জঞ্জালের টিলাবে কষ নামল ভিন্ন কালীঝোড়া, বাংলোর বদলে যত বদখত বাড়ির সুমুখে কলকাতার, বৃষ্টি এলো বৃষ্টিতে ভাসিয়ে চলল গলি, কলকাতার বুক পেতে বৃষ্টি একটু রাত করে শুল।
সন্ধ্যা রনি
পঙ্কজ চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
প্রতিবাদের মুখে বিতর্কিত বহিঃসমর্পণ আইন থেকে হংকংয়ের কর্মকর্তারা সরে দাঁড়ালেও শহরটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সেখানকার বাসিন্দারা। ভয়েস অফ আমেরিকার বিল গ্যালোর রিপোর্ট থেকে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ।
ধন্যবাদ। 2047 বা বলতে পারেন প্রায় 3 দশকের আগে হংকং পুরোপুরি চীনের একটি অংশ হবে না। তবে এই আধা স্বায়ত্তশাসিত শহরের অনেক বাসিন্দা বলছেন তাদের জীবন এরই মধ্যে অনেক পাল্টে গেছে। বেইজিং যত তাদের আধিপত্য বিস্তার করছে জীবন তত বদলাচ্ছে। প্রতিবাদকারীদের যখন জিজ্ঞেস করা হয় চীনের রাজনৈতিক বিচার প্রক্রিয়ায় বিচার কি বিশ্বাসযোগ্য, সবাই কিন্তু জবাব দেন না সূচক। প্রায় 20 লক্ষ মানুষ বিতর্কিত বহিঃসমর্পণ আইনের বিরোধিতা করে বিক্ষোভে অংশ নিয়েছেন। হংকংয়ের জনসংখ্যার 1/4 চীনের বিচার ব্যবস্থার জোরালো বিরোধিতা করেছে। হংকং সরকার আইনটি স্থগিত করলেও শহরটির ভবিষ্যৎ নিয়ে অনেকে চিন্তিত। বেইজিং যত তাদের আধিপত্য বিস্তার করছে তত হংকংবাসীরা উৎকণ্ঠায় ভুগছেন আগামী দিনগুলোর কথা ভেবে, এবং ইতিমধ্যে অনেকে হংকং ছেড়ে অন্য দেশে পাড়ি জমানোর কথা ভাবছেন। তাদের মধ্যে কয়েকজন যা বললেন,
it is happening, it is already happening. People of my age, like in their late 30s, 40s, are already planning, and they are already looking around.
Maybe somewhere western, more democratic.
Yeah, I will feel ashamed that I will not like to live in here anymore.
We will go to Taiwan.
তারা বলছিলেন, যেমন হংকং এর বাসিন্দা এডভিন চং, তিনি বলেন, শহর ছেড়ে যাবার পরিকল্পনা শুরু হয়ে গেছে। আমার মতো 30 অর্ধ এবং 40-এর কাছাকাছি বয়সের যারা, তারা পরিকল্পনা করে ফেলেছে। হংকং এর ছাত্র কনার জানান তিনি হয়তো কোনো পশ্চিমা গণতান্ত্রিক দেশে চলে যাবেন। একজন হিসাবরক্ষক তিনি বললেন, খুব দুঃখ লজ্জা হচ্ছে ভাবতে এবং বলতে যে আমার এই শহরে বসবাস করতে আর ইচ্ছে করবে না। বিলি লি তিনি বলেন, আমরা হয়তো তাইওয়ান অথবা অস্ট্রেলিয়া চলে যাব, এমন কোনো দেশে যেখানে চীনের কোনো আধিপত্য নেই। আন্তর্জাতিক অর্থকেন্দ্র হিসেবে হংকংয়ের যে খ্যাতি রয়েছে তা এখন হুমকির মুখে। হংকংয়ের আইনজীবী কেভিন ইয়াম বলেন,
One of the reasons why people like using Hong Kong as an Asia base is that on the one hand they can get access to the China market, but on the other hand it's a separate legal system with greater protections of the rule of law and greater...
Kevin Yam bolchilen, Hong Kong ke Asia-r ghati hisebe byabosayira byabohar kore thaken, karon যেমন চীনের বাজারে সহজে প্রবেশ করতে পারেন তারা। আর আরেকদিকে আলাদা বিচার ব্যবস্থা ও আইনের শাসনের নিরাপত্তা রয়েছে। হংকংয়ে রয়েছে ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা। এর মধ্যে আপনি যদি চীনের বিচার ব্যবস্থাকে প্রবেশ করতে দেন তাহলে এর পরিণাম ভালো হবে না। শহর ছেড়ে যাবার তাড়াহুড়ো এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি ব্যবসায়ীদের মাঝে। তবে এই আইনের যে কঠোর বিরোধিতা করেছে ব্যবসায়ী সম্প্রদায় তা ছিল দেখার মতো। রিস্ক কনসালটেন্ট স্টিভ উইকার্স তিনি বলেন,
The American Chamber of Commerce, the British Chamber of Commerce, the European Chamber of Commerce all have expressed considerable concern about this. So from the business...
তিনি বলছিলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপের ব্যবসায়ী সংগঠন এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যেহেতু গণতান্ত্রিক প্রতিষ্ঠা হয়নি হংকংয়ে, সরকারের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করার একটি মাত্র উপায় এবং তা হচ্ছে বিক্ষোভ। এই বিক্ষোভ ক্রমশ বড় হচ্ছে এখন।
এবার শুরু হচ্ছে আমাদের প্রতি মঙ্গলবারের নিয়মিত আয়োজন ইংরেজি শেখার আসর নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস এ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিস আহমেদ।
আচ্ছা, তাহলে জানতে চাচ্ছি প্রথমে অনুষ্ঠানের প্রথমে যে আজকের আলোচিত শব্দটি কি হবে।
সে কথা বলার আগে সাবরিনা, এসো শ্রোতা দর্শকদের আরো একবার আমরা জানিয়ে দিই যে আমাদের এই নতুন সিরিজ অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস এর আলোচ্য বিষয় হচ্ছে সংবাদে ব্যবহৃত ইংরেজি কিছু শব্দ। আর জানোই তো যে এই শব্দগুলো যেমন সকলের জন্য জরুরি, তেমনি বিশেষ করে সাংবাদিকদের জানাও অত্যন্ত জরুরি।
তাহলে আজ কোন বিষয়টি নিয়ে কথা বলছি?
আজকে সেই নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানবার আগে এসো শোনা যাক আরো কিছু কথা।
American singers Beyoncé and Jay-Z traveled to Cuba for their anniversary. Why could that be an issue?
Washington's 51-year trade embargo makes it illegal for U.S. citizens to visit Cuba just for tourism. But they can travel there on different exchanges.
এখানে তো বলা হচ্ছে যে আমেরিকার সেই বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিয়ন্সে এবং জেজি তাদের বিয়েবার্ষিকী উদযাপনের জন্য কিউবায় গিয়েছিল, কিন্তু তারপরে যে বাকি বাক্যগুলো বলল সেটা কিন্তু আমার কাছে খুব একটা পরিষ্কার হয়নি।
হ্যাঁ, সেটা বেশ একটা দীর্ঘ বাক্য ছিল, তবে সেই প্রসঙ্গে একটু পরেই না হয় পরিষ্কার করে বলছি। এবার শোনা যাক আজকে নিউজ ওয়ার্ডস এমবার্গো।
এমবার্গো তো এই শব্দটির মানে কি?
আচ্ছা, এর মানে শোনার জন্যই এবং তার ব্যাখ্যা বোঝার জন্য শোনা যাক আরো কিছু কথাবার্তা।
Embargo, it means to ban trade with a country. The United States has a trade embargo with Cuba, for example, because Washington disagrees with Havana's policies.
তাহলে এর মানে কি একটি দেশের সাথে আরেকটি দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা?
হ্যাঁ, সাধারণত সংবাদের ক্ষেত্রে তাই, যদিও এমবার্গো আরো কিছু অর্থ থাকতে পারে, নিষেধাজ্ঞা অর্থে এটা বলা যেতে পারে বাণিজ্য ছাড়াও, কিন্তু সংবাদের ক্ষেত্রে এটা। আর সেজন্যই এখানে বলছে যে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে।
তাহলে কি এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং কিউবা পরস্পরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে না?
না, ঠিকই বলেছো, এটাই ঠিক অর্থ। আর এর কারণ কি জানো?
না তো।
এর কারণ হচ্ছে ওয়াশিংটন হাভানার নীতির সঙ্গে দ্বিমত পোষণ করছে।
কিন্তু এখানে ওয়াশিংটন এবং হাভানা কেন বলছে, কেন বলছে না যে যুক্তরাষ্ট্র এবং কিউবা?
বাহ, চমৎকার প্রশ্ন করেছো তুমি। আসলে সংবাদে অনেক সময় দেশের নাম উল্লেখ না করে শুধুমাত্র সে দেশের রাজধানীর নাম উল্লেখ করা হয়।
কেন তা করা হয়?
সেটার কারণ হচ্ছে রাজধানীতেই আসলে সরকার অবস্থিত, আর সরকারের নীতির কথাই বলা হচ্ছে। তো এখানে ওয়াশিংটন মানে ওয়াশিংটন বা যুক্তরাষ্ট্রের সরকার, যেমন হাভানা মানে হাভানা বা কিউবার সরকার।
আচ্ছা, এবার বুঝতে পারছি। কিন্তু এই কথা ছিল যে আপনি সেই প্রথম দিকে যে দীর্ঘ বাক্যটি ছিল সেটা আপনি বুঝিয়ে বলবেন।
হ্যাঁ, তুমি সে কথাটা ভুলে যাওনি বুঝতে পারছি। ওই আমেরিকান গায়ক গায়িকা বিয়ন্সে এবং জেজির বিয়ের বার্ষিকীর ব্যাপারটা তো?
হ্যাঁ, তাদেরও সেই দীর্ঘ বাক্যটা বলেছিল। সেই দীর্ঘ বাক্যটার প্রথম দিকটা আমি বুঝেছি, তাদের হানিমুনের ব্যাপারটা বুঝেছি, মানে তাদের বেড়াতে যাওয়ার কথাটা। তারপরের বাক্যতে কি বললো?
আচ্ছা, ওই বাক্যটা তো ছিল এরকম, ওয়াশিংটনস 51 ইয়ার ট্রেড এমবার্গো মেক্স ইট ইলিগাল ফর ইউএস সিটিজেন্স টু ভিজিট কিউবা ফর জাস্ট ট্যুরিজম, বাট দে ক্যান ট্রাভেল দেয়ার অন ডিফারেন্ট এক্সচেঞ্জেস।
হ্যাঁ, আসলে এই বাক্যটি আমার কাছে কিন্তু বেশ জটিল মনে হয়েছিল।
হ্যাঁ, বাক্যটা সত্যি সত্যি জটিল, আর বাক্যে যে ইস্যুর কথা বলা হয়েছে সেই ইস্যুটাও জটিল। কারণটা হচ্ছে যে 51 বছর ধরে ওয়াশিংটনের তরফ থেকে যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে কিউবার বিরুদ্ধে, সেই কারণে কেবলমাত্র ভ্রমণের জন্যে বা পর্যটনের জন্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সেখানে যাওয়া নিষিদ্ধ, তবে তারা অন্যান্য কারণে যাওয়া আসা করতে পারে।
আর সে কারণেই বোধহয় বিয়ন্সে এবং জেজির কিউবা সফরটা একটা নিউজ হয়ে গিয়েছিল, একটা খবর হয়ে গিয়েছিল।
হ্যাঁ, ঠিক বলেছো। আগামী অনুষ্ঠানে আরো একটি নতুন নিউজ ওয়ার্ড নিয়ে আমরা হাজির হব। জানাবেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আর হ্যাঁ, আপনারা হয়তো আমাদের এই অনুষ্ঠানটি ওয়েব পেজ এবং ফেসবুকেও দেখতে পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা voabangla.com, আমাদের ফেসবুক পেজের ঠিকানা facebook.com/voabangla।
তাহলে আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবাইকে জানাচ্ছি একগুচ্ছ শুভেচ্ছা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ সাবরিনা। খেলার মাঠে এই মুহূর্তের উত্তেজনা কি সেলিম?
খেলার মাঠের উত্তেজনা এই মুহূর্তে হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে আফগানিস্তানের লড়াই। আফগানিস্তান প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, ইংল্যান্ডের বিশাল টার্গেট,
ইংল্যান্ডের বিশাল একটা পাহাড়ের সমান, পর্বত সমান টার্গেট ছিল,
প্রায় 400-397 রান, মানে 398 টার্গেট দিয়েছে,
টার্গেট ছিল। কিন্তু আফগানিস্তান কিন্তু চমৎকার খেলছে।
হ্যাঁ, একেবারে প্রায় খেলা শেষের পর্যায়ে, আর মাত্র বোধহয় 6 ওভার খেলা বাকি আছে, 5 বা 6 ওভার, কিন্তু ইতিমধ্যে
আফগানিস্তান পরাজিত হবে, কিন্তু একেবারে মানে হাড্ডাহাড্ডি খেলে, এবং মনে হচ্ছে যে এখানে ইংল্যান্ডের সাথে খেলছে না, আফগানিস্তান হয়তো দক্ষিণ এশিয়ার কোনো দলের সাথে খেলছে, কারণ তারা যেভাবে পিটিয়ে খেলে চলেছে এবং হাসমাতুল্লার অর্ধশতরান ছাড়িয়ে গিয়ে প্রায় 70 রানের কাছাকাছি পৌঁছে গিয়েছে, সুতরাং চমৎকার খেলছে বলতে হয় আফগানিস্তান।
আফগানিস্তান বিশ্বকাপের নতুন দল হিসাবে প্রথম থেকেই যারা ক্রীড়া সমালোচক বা ক্রীড়া আলোচক ক্রীড়া সাংবাদিক সবাই বলে আসছে যে আফগানিস্তান হয়তো বড় একটা চমক বিশ্বকাপে দেখাতে পারবে, যদিও এ পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য মানে অ্যাচিভমেন্ট তাদের নেই, কিন্তু
খেলছে ভালো
একেবারে পুরো তালিকার শেষে যদিও আফগানিস্তানের নাম এখনো পর্যন্ত। কিন্তু আফগানিস্তান প্রত্যেকটা ম্যাচ মোটামুটি কিন্তু ফাইট করেছে
অবশ্যই, এবং
আপনার আজকের খেলায় যেরকম 300-400 রানের টার্গেট, ক্রিকেটে খুব বড় টার্গেট, যে কোনো নতুন দল এ ধরনের টার্গেট পেলে আগে থেকে
বিশ্বকাপের মাঠে এই ধরনের টার্গেট, 400 রানের যে একেবারে পর্বত সমান একটা টার্গেট সহজে পেরে ওঠা যায় না,
মানে মানুষ মনে মনে ভয় পেয়ে যায়।
আচ্ছা, আমরা বিস্তারিত খেলার দিকে মানে ক্রিকেটের বিস্তারিত বলার আগে একটা প্রশ্ন তোমাকে করি, কুইজ আমার,
জি,
ফাইনালে কে যাবে কি মনে হচ্ছে?
এটা তো কঠিন প্রশ্ন। ফাইনালে তো বলা হচ্ছে যে তিনটা দেশ মোটামুটি নিশ্চিত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, চতুর্থ দেশ কে যাবে এটা নিয়ে আমরা সবাই দ্বিধাদ্বন্দ্বে আছি।
অনেকে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, কারণ বাংলাদেশ গত খেলায় আমরা সবাই জানি আউটস্ট্যান্ডিং বলে যেটা ইংরেজিতে, অসম্ভব ভালো খেলেছে
এবং অসাধারণ খেলেছে,
অসাধারণ খেলেছে। এবং আগামী বৃহস্পতিবারের যে খেলাটি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার
সঙ্গে আছে,
এই খেলার রেজাল্ট হলে মোটামুটি নিশ্চিত হওয়া যাবে বাংলাদেশ যাচ্ছে চতুর্থ দল হিসেবে, চার নম্বর দল হিসেবে, যদিও পাঁচ নম্বর অবস্থানে এখনো পয়েন্ট তালিকায়।
হ্যাঁ, পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, এবং সেই পাঁচ নম্বর স্থান থেকে অস্ট্রেলিয়ার সাথে পাল্লা দিতে হবে। আমরা ভাবতে পারছি না, কিন্তু আমাদের আশাবাদ যে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।
একটু আগে আমার সঙ্গে কথা হচ্ছিল মীর ফরিদ, কালের কণ্ঠের ফটো সাংবাদিক, স্পোর্টস ফটো এডিটর, তিনি এখন ইংল্যান্ড থেকে পথে আছেন নটিংহ্যামে যাওয়ার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে, টোটাল টিম তার সঙ্গে। আমি চেয়েছিলাম তাকে,
আমরা কি তাকে পাচ্ছি
না, তাকে পাওয়া যাচ্ছে না লাইনে। তাহলে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি এবং রোকে আপা দুজন স্টুডিও থেকে। আপনি একটু বলবেন অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে কি রকম অবস্থা?
ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা নটিংহ্যাম এসে পৌঁছেছি, মাঠের খুব কাছাকাছি। তো আমরা সকালে টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম, সেখানে কারেন মোহাম্মদ সুজন বলছিলেন যে আসলে সেমিফাইনালের চাপ এখনই নিতে চায় না বাংলাদেশ, তবে একটি ম্যাচ বাই ম্যাচ তারা এগোতে চায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি এখন হচ্ছে, এবং স্টেফ জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়া কিন্তু অজেয় নয়, অর্থাৎ আনবিটেন কোন দল না, আমরা তাদেরকে হারাতে পারবো না এমন না। সেই আত্মবিশ্বাস শুধু টিম ম্যানেজার খালেদ মোহাম্মদ সুজনের মধ্যেই রয়েছে এমন না, পুরো দলের মধ্যে কিন্তু সেই বিশ্বাসটা রয়েছে। এবং সেভাবেই আমরা দেখেছি সকালে পুরো দলের মধ্যে একটা চাঙ্গা ভাব। এবং এই ম্যাচের আগে আসলে মানে উইন্ডিজকে যেভাবে হারালো বাংলাদেশ, তাতে বড় একটা আত্মবিশ্বাসের রসদ কিন্তু পেয়েছে পুরো দল। সেই জায়গা থেকে আসলে বলা যায় যে চ্যালেঞ্জিং, অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ অস্ট্রেলিয়ার যেই ব্যাটিং বা বোলিং আক্রমণ, তাদের যে ব্যাটিং ডেপথ এবং যে পেস বোলিং অ্যাটাক আছে, সেখানে বাংলাদেশের কিন্তু ভোগান্তির একটা কারণ হতে পারে। তারপরও লড়াই করতে চায় বাংলাদেশ।
জি সালাউদ্দিন সুমন, আপনি তো যমুনা টেলিভিশনে আছেন, যমুনা টেলিভিশন ক্রীড়া সাংবাদিক, তিনি ক্রীড়া স্পোর্টস এডিটর। তো আরো সাংবাদিক বাংলাদেশ থেকে যারা গেছেন নিশ্চয়ই সবাই এখন নটিংহামের উদ্দেশ্যে। আমি দেখলাম আপা অস্ট্রেলিয়ান দলের মধ্যে যদি আমরা এবারকার বিশ্বকাপে বেস্ট বোলার এবং বেস্ট ব্যাটসম্যানের তালিকা দেখি, তার ভিতরে অস্ট্রেলিয়ার দুজন বোলারের নাম রয়েছে, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স, বেস্ট বোলারের তালিকায়, দশজন বেস্ট বোলারের তালিকায়। আবার ব্যাটসম্যানের তালিকার ভিতরেও দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার এক দুই তিনজনের নাম আমি দেখছি,
কিন্তু একটা কথা ভুললে চলবে না, ব্যাটে বলে যে অনবদ্য সমন্বয় আছে বাংলাদেশের
অলরাউন্ডার, যারা
অলরাউন্ডার এবং বিশ্বের
ক্রিকেটে সাকিব আল হাসানের নামও খুঁজে পাবে।
না না না, সাকিব আল হাসানের নাম তো সবার উপরে রয়েছে,
ক্রিকেটে এখন শীর্ষে রয়েছেন ব্যাটে বলে।
আর বাংলাদেশের জন্য
10 বেস্ট বোলারের মধ্যে বাংলাদেশের সাইফের নাম রয়েছে, এগুলো তো নিশ্চয়ই আছে।
এবং বাংলাদেশের অধিনায়ক দুজন, সাকিব আল হাসান এবং মাশরাফি মুর্তজা, দুজনেই আমার মনে হয় যে দলকে জিয়ে নিয়ে মানে এগিয়ে আসার ক্ষেত্রে, চাঙ্গা করার ক্ষেত্রে এবং দলকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে তাদের মধ্যে যে একটা প্রাণের সঞ্চার আছে নিজেদের মধ্যে, সেই ভাইব্রেশনটা, সেই গতিটা তারা তাদের দলের মধ্যে ছড়িয়ে দিতে পারছে।
নিশ্চয়ই নিশ্চয়ই, মাশরাফি বিন মুর্তজা তো এবার ক্যাপ্টেন্সি করছে দলের একমাত্র মনোবল থেকে সাহস যোগানোর জন্য, এবং দলকে খুব সুসমুন্নত রেখে খেলাটা যাতে খুব ভালোভাবে
সুসংবদ্ধভাবে পরিচালনা করা হয়, সেইভাবে সমন্বয়টা যাতে রক্ষা করা
যায়, এই জন্যই তো আমরা এই আগামী ম্যাচ দিয়েই মোটামুটি বুঝতে পারবো যে চার নম্বর পজিশনে। আচ্ছা আপনারা শুনুন, আপনারা ওখানে কি রকম আলাপ আলোচনা শুনছেন যে চতুর্থ দল হিসাবে কোন দল আসতে পারে?
না দেখুন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড, তাদেরই নাম শোনা যাচ্ছে, কিন্তু সেই সাথে কিন্তু এই ম্যাচ জয়ের পর বাংলাদেশের নামটাও কিন্তু বেশ জোরালো ভাবে উঠে আসছে। তো সবকিছু মিলে আসলে আপনি দেখুন যে দল হিসেবে কিন্তু বাংলাদেশ খেলছে এখন পর্যন্ত। গতকাল বিশ্বকাপে কিন্তু অভিষেক হয়েছে দীপক দাসের, তিনি যেভাবে ইনিংসটা বিল্ড আপ করেছেন, সাকিবকে সম্মান দিয়েছেন এবং পরে ইনিংসটাকে এক্সেলারেট করেছেন, আসলে অসাধারণ। বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের
ম্যাচিউর আচরণগুলো আসলে আমাদের গণমাধ্যম কর্মীদেরও কিন্তু বেশ আশাবাদী করছে। সেই ক্ষেত্রে আসলে এখানে কিন্তু আজ বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আগামীকাল এবং ম্যাচের দিনও একটা শঙ্কার কথা আমরা,
কিন্তু সেই শঙ্কাটা যদি বৃষ্টি হয় তাহলে বাংলাদেশের জন্য শঙ্কা
আমাদের
বৃষ্টিতে যাতে ধুয়ে না যায়। হ্যাঁ, আমাদের হাতে আর সময় নেই, আফগানিস্তান চমৎকার খেলে চলেছে।
সালাউদ্দিন সোহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
তো সেলিম, আমাদের উঠতে
হয়। ধন্যবাদ আপনাদেরকেও।
হ্যাঁ, আজকের মতো আমরা এইটুকুই আপডেট জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা। তাহিদ আজকের প্রযোজক, তাকে উদ্দেশ্য করে বলছি। তাহিদ, প্রথমেই আমরা কলকাতা থেকে পাঠানো পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টটা শুনিয়ে নিই, তারপর সংবাদ শিরোনামে যাব।
প্রধানমন্ত্রীর ডাকা সংশ্লিষ্ট বৈঠকে যোগ না দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতেই তিনি জানিয়ে দিয়েছেন যে ওই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না। প্রসঙ্গত বলা যেতে পারে, এর আগে প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকেও যাননি মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, এক দেশ এক ভোট নিয়ে এত কম সময় আলোচনা করা যায় না। এ নিয়ে সাংবিধানিক বিশেষজ্ঞ, নির্বাচনী বিশেষজ্ঞ ও সব দলের সদস্যদের সঙ্গে পরামর্শ করা উচিত। এ নিয়ে কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। কেন্দ্রকে তার পরামর্শ, সব দলের কাছে মতামত চাওয়া হোক, তখন তিনি এ বিষয়ে গঠনমূলক পরামর্শ দেবেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
গোড়াতেই যেমনটি কিনা বলেছি, এবার সংবাদ শিরোনাম। হংকংয়ের বেজিং সমর্থক নেত্রী ক্যারি ল্যাম বিচারার্থে মূল চীন ভূখণ্ডের কাছে প্রত্যর্পণ সম্পর্কিত বিতর্কিত আইন কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকট এবং অসন্তোষ পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তবে বিতর্কিত ওই আইন প্রস্তাবটির ব্যাপারে তাঁর গৃহীত কাজকর্ম তৎপরতার জন্য তাঁকে তাঁর পদ থেকে সরে দাঁড়াতে হবে বলে প্রতিবাদীদের যে দাবি, সে দাবির কাছে নতি স্বীকার তিনি করেননি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন কিছু নতুন ফটো প্রকাশ করেছে যা কিনা তাদের কথায় এটাই প্রমাণ করে আরও পরিষ্কারভাবে যে গেল সপ্তাহে ওমান উপসাগরে দুটি বিদেশি তেল ট্যাঙ্কারের ওপর আঘাত হেনেছে ইরানি। সাবেক মিশরীয় প্রেসিডেন্ট মোহামেদ মোরসি, দেশটির প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত রাষ্ট্রপ্রধান, যিনি কিনা পরবর্তী সময়ে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, নাটকীয়ভাবে পড়ে মারা যান সোমবার কায়রোর আদালতকক্ষে। তাঁকে আজ মঙ্গলবার সমাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন যে তারই প্রারম্ভিক ঘোষণা উচ্চারিত উচ্চকিত হবার কথা আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় সন্ধ্যে থেকে ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো হতে। আফগানিস্তানের শীর্ষ এক কর্তা ব্যক্তি বলছেন যে সারাদিনে গড়ে অন্তত 30 জনের মৃত্যু হয় সন্ত্রাসী লড়াইয়ে গোটা দেশবাড়ি হিসেবে। এ থেকে এটাই প্রতীয়মান হয় যে দেশটিতে 17 বছরের সংঘাত ক্রমশ দীর্ঘায়িতই হয়ে চলেছে। চীনে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলবর্তী সিচুয়ান প্রদেশে কড়া মাপের দুটো ভূমিকম্প হয়েছে, যাতে কিনা মৃতের সংখ্যা এখনও অবধি কম হলেও 12 গিয়ে দাঁড়িয়েছে। ভূমিকম্প এ দুটি আঘাত হানে সোমবার দিন, এতে জখম হয়েছে 112 জনের মতো মানুষ। সাবরিনা,
এখন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজ এখানে শেষ করছি, এবং শেষ করার আগে আপনাদের বলে নিচ্ছি, আমাদের আজকের প্রযোজক ছিলেন তাহিদুল ইসলাম। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমাদের আজকের অনুষ্ঠান প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ, আমাদের প্রকৌশলী ছিলেন শাওগাং চাং। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.